ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। বাংলাদেশে এখন রাত 10টা, ভারতের রাত 9:30, আর এখানে ওয়াশিংটনে আমাদের স্টুডিও ঘড়িতে বেলা 12টা। আমাদের অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শতরূপা বড়ুয়া। আজকের আয়োজনে থাকছে ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন,
প্রবীণ ও প্রথিতযশা সাংবাদিক এবিএম মুসা বার্ধক্যজনিত কারণে 83 বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে বুধবার ইন্তেকাল করেছেন,
পরমাশিস ঘোষ রায়ের পাঠানো রিপোর্ট কলকাতা থেকে,
লোকসভা ভোটের মুখে রাজ্যের উত্তরবঙ্গে হাওলা চক্রের সন্ধান দিল কেন্দ্রীয় গোয়েন্দারা,
আর রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় মানসিক প্রতিবন্ধী এবং সমাজ ব্যবস্থা। তবে শুরুতেই বিশ্ব সংবাদ
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণে বলেছেন, পূবপ্রান্তে 3 অঞ্চলে রুশপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে যে মুখোমুখি বিরোধ পরিস্থিতি চলছে, পরবর্তী 48 ঘন্টার ভেতরই তার একটা হেস্তনেস্ত হতে হবে, অবশ্যই তা সে নিষ্পত্তি আলোচনা দিয়েই হোক বা বল প্রয়োগ দ্বারা হোক। আর্সেন আভাকফ বুধবার সাংবাদিকদের বলেছেন, রাজনৈতিক একটা নিষ্পত্তি এখনও সম্ভব, তবে সংঘাত চাইছে যে বিক্ষোভকারীরা ইউক্রেন কর্তৃপক্ষের কাছ থেকে তারা কড়া একখানা জবাব পাবে, এ বাবদে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কোপন্থী গ্রুপগুলো বেশ কিছু সরকারি ভবন অট্টালিকা কব্জা করেছে এবং রাশিয়ার সঙ্গে একীভূত হওয়া নিয়ে ভোট হোক বলে দাবি জানাচ্ছে তারা। পশ্চিম বান্ধব অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পরিচালিত প্রতিবাদ বিক্ষোভেরই নাটকীয় রকমের বাড়াবাড়ির অংশ এটি। কর্তৃপক্ষ বলছে, গুলি চলেছে মঙ্গলবার খারকিভে, কমসে কম 60 জনকে গ্রেফতার করা হয়েছে। ডোটেন্সকে তখন রবিবারে কব্জা করা সরকারি ভবন অট্টালিকাগুলো নাছোড় হয়ে ধরে রাখতে চাইছিল বিক্ষোভকারীরা। লুহানস্কে আজ বুধবার 50-এরও বেশি লোককে রাজ্যের নিরাপত্তা বিভাগীয় সদর কার্যালয় হতে বের হতে দেওয়া হয়েছে। রুশপন্থীরা সেখানে 60 জনকে জিম্মি করে আটকিয়ে রেখেছিল। বিক্ষোভকারীরা ভবনটির চারধারে বিস্ফোরক পেতে রাখে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, রুশ এজেন্টরা এবং তাদের বিশেষ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী অসন্তোষ চারিয়ে তুলতে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন। ক্রাইমিয়াতে যেমনটি আমরা দেখেছি, রাশিয়ার তরফে ওই রকমেরই পায়তারা এটি, বলেন তিনি। ভারত মহাসাগরে মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজের সন্ধান চালাচ্ছেন যে তল্লাশি কর্মীরা, তাঁরা আবার সেই শব্দ সংকেতটারই হদিশ পাচ্ছেন যেটাকে তাঁরা নিখোঁজ বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে উৎসারিত বলে মনে করছেন। অস্ট্রেলিয়ার সন্ধানী দলের প্রধান আঙ্গাস হিউস্টন বলেছেন, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজের সঙ্গে সংযুক্ত শব্দ তালাশি যন্ত্রের সম্প্রচারে এ শব্দ সংকেত ধরা পড়েছে।
I believe we are searching in the right area.
বলা হচ্ছে উড়োজাহাজের ব্ল্যাক বক্সের যে ব্যাটারি রয়েছে তার কার্যকারিতা এমনিতে 30 দিনের মতো থাকে এবং এ মেয়াদ এখন উত্তীর্ণ হচ্ছে প্রায়। অতএব তাড়াতাড়ি এটা সন্ধান পেতে হবে। অবশ্যই 239 আরোহী সহ বোয়িং 777 উড়োজাহাজটি নিখোঁজ হয় সে এখন 1 মাসেরও বেশি হয়ে গেল। পাকিস্তানে আজ বুধবার ইসলামাবাদের জনাকীর্ণ এক বাজার এলাকায় বোমার বিস্ফোরণ ঘটে কমসে কম 21 ব্যক্তির প্রাণহানি হয়েছে বলে কর্তৃপক্ষীয় সূত্রে বলা হচ্ছে। বিস্ফোরণে কম হলেও 70 জন জখম হয়েছে। পুলিশ বলছে, ফলের ঝুড়ির ভেতর বোমা লুকোনো ছিল, রিমোট কন্ট্রোল যন্ত্র দিয়ে দূর থেকে বোমা ফাটানো হয়। বাজার তখন লোকজনের ভিড়ে গমগম করছিল। জনৈক দোকানদার বলেন, বোমার প্রচণ্ড আঘাতে নিহতদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চারধারে ছিটকে পড়ে।
লোক জো হ্যায় না উঠে ওর লোগো কি জো আধে টুকড়ে থে ও তকরিবন 20-30 গজ কে পার।
বিস্ফোরণের দায়দায়িত্ব কোনো পক্ষ হতেই দাবি করা হয়নি। পাকিস্তানের তালেবানরা একটা বিবৃতি জারি করে বিস্ফোরণের দায়দায়িত্ব অস্বীকার করেছে। দেশটিতে বহু বছর ধরে চলতে থাকা সন্ত্রাসী তৎপরতা খতম করতে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকার এখন তালেবানদের সঙ্গে কথাবার্তা বলছে। তালেবানদের সঙ্গে স্থিরীকৃত অস্ত্র সম্বরণের মেয়াদ উত্তীর্ণ হবার 2 দিন আগে আজ বুধবারে এ বিস্ফোরণ ঘটল। বিশ্বব্যাংক বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে যে চলতি 2013-14 অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধির হার হবে 5.4%। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিভিন্ন খাতে ক্ষতি হয়েছে $140 কোটি বা $11,200 কোটি। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিমাণ কমে যাবে বলে উল্লেখ করে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বিশ্বব্যাংকের প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে বলেন,
অনুমানের ভিত্তিতে আমরা একটা কনজারভেটিভ একটা 5.4 জিডিপি, শুধু রেমিডিয়াল ডিক্লাইনের ভিত্তিতে না বা এডিপি আন্ডার ইউটিলাইজেশনের ভিত্তিতে না, এটি করা হয়েছে রাজনৈতিক অস্থিরতার কারণে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা
বাংলাদেশের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 5.6% বেশি হওয়ার সম্ভাবনা কম। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতে লোকসভা নির্বাচনের মুখে উত্তরবঙ্গে একাধিক হাওলা চক্রের সন্ধান পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। ওই চক্রের মাধ্যমেই উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় মোটা অঙ্কের টাকা গিয়ে পৌঁছচ্ছে এমন তথ্য পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
কোন রাজনৈতিক নেতার হাতে ওই হাওলা টাকা আসছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন কমিশন উত্তরবঙ্গের জেলাগুলির পুলিশ ও প্রশাসনকে বেআইনি টাকা লেনদেন নিয়ে সতর্ক করেছে। তার মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর এসেছে উত্তরবঙ্গের হাওলা চক্র নিয়ন্ত্রণ করা হচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে। শিলিগুড়ির দুই হাওলা কারবারির কাছে দিল্লি ও মুম্বাইয়ের মতো কয়েকটি শহর থেকে মোটা অঙ্কে টাকা বেশ কিছুদিন ধরে আসতে শুরু করেছে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর। এমনকি ওই টাকা দিয়ে নাশকতার জন্য কান্তাপুর লিবারেশন অর্গানাইজেশন কেএলও জঙ্গিরা অস্ত্র বিস্ফোরক কিনেছে, তারা দেশের বিভিন্ন জায়গায় আশ্রয়ের ব্যবস্থা করেছে এমন প্রমাণও পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নির্বাচন মানেই হাজার হাজার কোটি টাকার অতিরিক্ত বিভিন্ন সামগ্রী ও পরিষেবার ব্যবসা। এ সম্পর্কেই প্রতিবেদন পাঠিয়েছেন কলকাতা থেকেই গৌতম গুপ্ত।
পথের ধারের চায়ের দোকানেই দৈনিক চা বিক্রি বেড়ে 200 কাপ থেকে 1500 কাপ। নির্বাচন মানেই ভারতবর্ষ জুড়ে খরচের উৎসব। চায়ের দোকান থেকে শুরু করে ক্যাটারার, ডেকোরেটার, ছাপাখানা, প্রচারের বিষয় লেখক, প্রার্থীদের ভাবমূর্তি নির্মাণের সংস্থা, গাড়ি ভাড়ার ব্যবসা, নির্বাচন বিষয়ে প্রয়োজনীয় অজস্র সামগ্রী ও পরিষেবার এ হলো কয়েকটি মাত্র। নির্বাচন কমিশন এখন প্রার্থীদের প্রতিটি প্রচার সভার ভিডিও রেকর্ডিং করবে বলে চাহিদা বেড়ে গেছে ভিডিওগ্রাফারদের। লোকসভা প্রার্থীদের মাথাপিছু ব্যয় 70 লক্ষ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকছে কিনা তার উপর নজর রাখতে দরকার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদেরও। জনসভায় ভিড় বাড়াতে লোক জোগাড় করে দেওয়াটাও একটা পেশা। কাগজে টিভিতে বিজ্ঞাপনের ব্যবস্থা করে টাকা কামাতে পারছে বিজ্ঞাপন সংস্থারা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ওদিকে ইন্দোনেশিয়ায় বুধবারের সংসদীয় নির্বাচনের আগাম প্রাপ্ত ফলাফল থেকে দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার প্রধান বিরোধী দলই সংসদের বেশিরভাগ আসন পেয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। অসরকারী ফলাফলে দেখা গিয়েছে ইন্দোনেশিয়ার ডেমোক্রেটিক পার্টি অফ স্ট্রাগল বা পিডিআইপি মোট ভোটের প্রায় 20% পাবে এবং এর পরই থাকছে গোলকার পার্টি ও গ্রেট ইন্দোনেশিয়ান মুভমেন্ট পার্টি গেরিন্ডা। ইন্দোনেশিয়ায় জাতীয় এবং আঞ্চলিক বিধানসভা মিলিয়ে মোট আসন সংখ্যা 20,000। এতে 12টি পার্টির মোট 2 লক্ষ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশের প্রবীণ প্রথিতযশা সাংবাদিক এ বি এম মুসা ঢাকার একটি হাসপাতালে আজ বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর পাওয়ার পর দেশের সাংবাদিক মহল সহ সব মহলই শোকের ছায়া নেমে আসে। আমরাও বাংলা বিভাগের পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
দীর্ঘ 60 বছরের উপর এ পেশায় নিয়োজিত থাকাকালীন সময়ে এদেশের সাংবাদিকতার উন্নয়নে এ বি এম মুসা বিরাট অবদান রেখেছেন। সাংবাদিকতা পেশায় অবদানের জন্য তিনি পেয়েছেন 21শে পদক। তার সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে প্রবীণ সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠের সম্পাদক তোয়াব খান ভয়েস অফ আমেরিকাকে জানালেন,
সাংবাদিক হিসেবে এ বি এম মুসা আমাদের দেশে কতগুলো বিশেষ অবদান রেখেছেন। একটি চরম বৈরী পরিবেশেও কিভাবে সংবাদকে বস্তুনিষ্ঠ করে লিখিত ভাবে এবং প্রকাশিত মাধ্যমে পরিবেশন করা যায় এটা একটা মুসাশের দৃষ্টান্ত।
উল্লেখ্য, এ বি এম মুসা দেশের পত্রিকার কাজ করার পাশাপাশি বিবিসি, লন্ডন টাইমস, দ্য ইকোনমিক টাইমস সহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 1971-এর মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনের অনেক খবর বিদেশি গণমাধ্যমে পাঠিয়েছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন,
রাজনৈতিক দল ও অন্যান্যরা শোক প্রকাশ করেছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন শর্ট ওয়েভ 25, 31 ও 41 মিটার ব্যান্ডে, যথাক্রমে 1575, 7405 ও 11850 কিলো হার্টজে, মিডিয়াম ওয়েভ 190 মিটারে। শ্রোতাবন্ধুদের অবগতির জন্য জানাচ্ছি, বর্তমানে বাংলাদেশ সফররত ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার আসছে শুক্রবার 11 এপ্রিল বিকেল 4:30 ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাবের সদস্যদের সঙ্গে এক সভায় মিলিত হবেন। ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাবের সদস্যদের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ রইল। আবারও মনে করিয়ে দিচ্ছি, অনুষ্ঠানটি হবে শুক্রবার 11 এপ্রিল বিকেল 4:30 ঢাকার জাতীয় প্রেস ক্লাবে। এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় মানসিক প্রতিবন্ধী এবং সমাজ ব্যবস্থা, আর সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ শতরূপা। একটু আগেই আপনারা যেমন শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় মানসিক প্রতিবন্ধী এবং সমাজ ব্যবস্থা। অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে সরাসরি স্টুডিওতে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারেন। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি। বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর রওনক জাহান, তিনি অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন। ভারতের কলকাতা থেকে যোগ দিচ্ছেন প্রফেসর রঞ্জিত বাসু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত মনোবিজ্ঞান বিভাগের সাবেক প্রধান এবং বর্তমানে ইন্ডিয়া ইনস্টিটিউট অফ বায়ো বিহেভিওরাল সায়েন্সের পরিচালক। আর এখান থেকে আমেরিকার ম্যারিল্যান্ড রাজ্য থেকে যোগ দিচ্ছেন মানসিক রোগ এবং প্রাপ্তবয়স্ক আসক্তি বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর মারিয়াম পারভিন, তিনি প্রায় 2 দশক এই বিষয়ে কাজ করছেন। আপনাদের তিনজনকেই আসরে স্বাগত। আর সেই সঙ্গে শ্রোতারা যারা এই অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে আসরে স্বাগত জানাচ্ছি। দক্ষিণ এশিয়ায় লক্ষ লক্ষ মানুষ মানসিক অথবা স্নায়ুবিক রোগে ভুগছে, অর্থাৎ মানসিকভাবে প্রতিবন্ধী। এর সঠিক পরিসংখ্যান তেমন একটা নেই, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় 5.6% মানুষ প্রতিবন্ধী, আর মানসিক প্রতিবন্ধীর সংখ্যা এর 6.8%। ভারতেও এর সংখ্যা নেহায়েতই কম নয়। আমরা আমাদের সমাজ এদের জন্য কি করছে সেই প্রশ্ন এবং জবাব আমরা খুঁজব শ্রোতাদের প্রশ্নে আর আমাদের বিশিষ্ট অতিথিদের জবাবে। তাহলে অনুষ্ঠান শুরু করা যাক। ইতিমধ্যেই কল আসতে শুরু করেছে, প্রথম কলারের কাছে যাচ্ছি। ঢাকা থেকে ফোন করেছেন সাদিয়া আলম।
হ্যালো,
জি বলুন।
জি, আমি সাদিয়া আলম, ঢাকা থেকে বলছি। আমাদের বাংলাদেশে যে মানসিক প্রতিবন্ধী শিশুদের উন্নতির জন্য, ওদের ডেভেলপমেন্টের জন্য যা কিছু হচ্ছে, দেখতে পাই যে মোটামুটি সবকিছু শহর কেন্দ্রিক, স্কুল বলেন, চিকিৎসা বলেন, কিন্তু পরিবারের ভূমিকা কি হবে তাদের মানসিক ভাবে তাদের উন্নতির জন্য, কিন্তু গ্রামে এই ধরনের শিশুর সংখ্যা আরো বেশি, ছেলে বলুন এবং মেয়ে বলুন, এবং তাদেরকে শিক্ষা থেকে অনেক দূরে রাখা হচ্ছে, সবকিছু থেকে, শিক্ষা বলুন, চিকিৎসা বলুন। তো আমি জানতে চাচ্ছি যে সরকার এ ব্যাপারে কি, এত বড় একটা চ্যালেঞ্জ যে যেখানে শহরের শিশুদেরকে তারা আমাদের নর্মাল শিশুদের সাথে মিশাতে পারছে না, সমান শিক্ষা দিতে পারছে না, সেখানে এই গ্রামের এই শিশুদের যারা আরো বেশি পিছিয়ে আছে শহরের শিশুদের চাইতে, তাদেরকে সরকার কিভাবে সাহায্য করতে পারে বা তাদের পলিসিটা কি হবে সরকারের এই ব্যাপারে, এটাই আমার প্রশ্ন।
এই প্রশ্নটি নিয়ে আমরা যাচ্ছি ডক্টর রওনক হাফিজের কাছে। ডক্টর হাফিজ, আপনি এই প্রশ্নটি নিয়ে প্রথমে আলোকপাত করুন।
ধন্যবাদ আপনাদের, তো প্রশ্নটা বেশ সুন্দর, কারণ আমরাও দেখতে পাচ্ছি যে আসলে যে এই প্রতিবন্ধিতা বিষয়ক, এই শিশুরা যে বিশেষ অনেক প্রতিবন্ধী শিকার, তাদের আসলে চিকিৎসা স্কুলিং বেশিরভাগ শহর কেন্দ্রিক, শহরে স্কুলগুলো আছে এবং যারা সচেতন সেই মা বাবারাই যাচ্ছেন ডাক্তারের কাছে বিভিন্নভাবে। তো সরকারের ব্যাপক পরিকল্পনা এবং প্রচারণা রয়েছে এবং আপনারা জানেন যে বর্তমান সরকার এই প্রতিবন্ধিতা বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। তারপরেও আমরা বলবো যে শহর থেকে দূরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই সংবাদগুলো অনেক বেশি ছড়িয়ে যাওয়া উচিত এবং এই শিশুদের চিকিৎসা, তাদের স্কুলিং এবং বিশেষ করে তাদের পরিবারে এই শিশুরা কিভাবে তাদের পরিচর্যা করবেন মা বাবা, সেক্ষেত্রে সরকারি বেসরকারি সমগ্র সামগ্রিকভাবে প্রচুর প্রচুর প্রচারণা এবং এই সাহায্যের জন্য এগিয়ে আসা দরকার। এবং তার জন্য আমার মনে হয় আমি মনে করি যে মিডিয়ার একটা বিরাট রোল, সংবাদপত্র মাধ্যমে একটা বিরাট রোল রয়েছে যে কিভাবে এই সংবাদগুলো দ্রুত পৌঁছানোর একমাত্র বড় মাধ্যম হচ্ছে সরকারের সাহায্য এবং মিডিয়ার একটা বিরাট রোল। এবং এটা দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারের পাশাপাশি কাজ করছেন তাদেরও একটা বিরাট ভূমিকা। সর্বোপরি আমাদের যে একজন প্রশ্ন করেছেন, আসলেও আমাদের অনেক কিছুই গ্রাম কেন্দ্রিক হওয়া উচিত, তাহলে কিন্তু এই বিশেষ বাচ্চারা অনেক বেশি বেশি সহযোগিতা পাবে।
প্রফেসর বাসু, আপনি এই পরিস্থিতি ভারতবর্ষে কেমন এই ব্যাপারটি নিয়ে যদি আলোচনা করতেন।
আমরা ভারতবর্ষে সত্যি মানে বাস্তব ছবিটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্যর ক্ষেত্রে ভারতবর্ষে যে টাকা খরচ করা হয় তার একটা অতি ক্ষুদ্র অংশ, 2% এই মানসিক রোগের উন্নতির জন্য ব্যয় হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ভারতবর্ষে সরকারি সাহায্যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চালানো হয় সে সমস্ত প্রতিষ্ঠানে সব থেকে প্রধান অভাব হচ্ছে অর্থের। দ্বিতীয়ত আমাদের এখন যে সামাজিক কাঠামো, সেই কাঠামোতে মানুষের যে একটা আমরা ছোটবেলায় যেটা দেখেছি যে মানুষের মধ্যে একটা সেবার মনোভাব থাকে। আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই যে মানসিক রোগী বা প্রতিবন্ধী এই ম্যালেরিয়া টাইফয়েড নয় যে একটা কোর্স অফ মেডিসিন দিলাম সেরে গেল। এদের পুরো বহু লোককেই পুরো জীবন দেখতে হয় এবং সেই সারা জীবন তাদের দেখাশুনো করার মতো মানসিকতা তৈরি করার মতো ট্রেনিং স্কুলই নেই এখানে। এখানে যারা দেখাশুনো করেন তারা অত্যন্ত পার্ট টাইমার এবং তাদের সেই বোধশক্তিরও অভাব আছে। কাজেই ভারতবর্ষে যে এই ব্যাপারে বিশেষ করে কলকাতায় আমি আরো ভালো বলতে পারি যে কলকাতায় মনোবিকাশ কেন্দ্র বলে একটি সংস্থা আছে যেটি কলকাতার সব থেকে নাম করা বড় সংস্থা, কিন্তু সেখানে গিয়ে দেখেছি তার পরিষেবা মান যথেষ্ট নয় এবং সেখানে আপনি সাময়িক হয়তো কিছু চিকিৎসা করাতে পারেন কিন্তু যেখানে ধরুন মেন্টাল লিটারেশনটা খুব সিভিয়ার, দীর্ঘদিন রাখতে হবে, তাকে ট্রেনিং দিতে হবে, তার দেখাশুনো করতে হবে, সেই রকম সুযোগ সন্ধান কিন্তু কলকাতায় আরো আছে কয়েকটি, নেই সেটা। সে কারণ আমরা আপনাকে খোলাখুলি বলি যে আমরা লোকে স্বাস্থ্য পরিষেবাই দিতে পারছি না। আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 9 কোটি, 9 কোটি লোকের যে সরকারি চিকিৎসা সেটাই আমরা অতি অপ্রতুল ভাবে দিচ্ছি। মানসিক চিকিৎসার কথাটা আমাদের কাছে বোধহয় খুব একটা বিরাট ভাবনা হয়ে যায়। যারা বিদেশে আছেন তারা যে ধরনের চিকিৎসা দেখেছেন বা দেখছেন। এবং আরো একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, আমাদের দেশে যারা নার্স তৈরি হচ্ছে, নার্স ট্রেনিং, তারা বিদেশে চলে যান। আমেরিকাতে বহু কেরালা থেকে মহিলা গেছে নার্স। আমাদের দেশে অত্যন্ত অভাব এই ভালো নার্স পাওয়া, যারা আসল কাজটা করবে। কিন্তু এদিকে সরকারের সেই রকম মানে নজর দেওয়ার মতো বাস্তব অবস্থা নেই।
কোন বিশেষ নীতিমালা গ্রহণ করেছে এই ব্যাপারে, সেই বিষয়টি
এটা মুখেই বলা হয়, কিন্তু মানে আমি কার্যক্ষেত্রে বলছি, আমাদের এখানে ভারতবর্ষে সব থেকে নাম করা সংস্থা হচ্ছে নিমহ্যান্স, সেটা ব্যাঙ্গালোরে আছে। সেখানে আপনি বলতে পারেন যে সত্যি একটা স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হয় ওই একটি সংস্থা। ভারতবর্ষের লোক সংখ্যা আপনি জানেন 120 কোটি, কিন্তু ইন জেনারেল আমাদের একটা ভালো ট্রেনিং ইনস্টিটিউট নেই। সারা পশ্চিমবঙ্গে যে কাউন্সিলর হবে এই এই সমস্ত রোগগুলোকে হ্যান্ডেল করবে সেরকম ট্রেনিং ইনস্টিটিউটই নেই, তো চিকিৎসা তো অনেক পরে।
প্রফেসর বাসু, আমরা এই বিষয়টি নিয়ে আবারও আসবো, আমাদের একটি কল এসেছে, কলটি আমরা নিয়ে নিচ্ছি। কলকাতা থেকে কল করেছেন,
নমস্কার, আমি বিজয় ভকত বলছি কলকাতা থেকে। আমি মনে করি আমাদের প্রত্যেকেরই প্রতিবন্ধী মানুষের প্রতি সহানুভূতিশীল এবং উদার হওয়া প্রয়োজন, কিন্তু তার থেকে আরো বেশি প্রয়োজন তাদের প্রতি ভালোবাসা দেখানো এবং তাদের প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার ব্যাপারে সাহায্যের হাত বাড়ানো। আর একটা দিকে বিশেষভাবে নজর রাখা দরকার যাতে তাদের আত্মাভিমান কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। আমার প্রশ্ন হচ্ছে, সমাজ কিভাবে প্রযুক্তি বিজ্ঞানকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী মানুষের বাঁচার অধিকারকে আরো সহজ, সরল এবং সুন্দর করতে পারে? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, সমাজ কিভাবে আরো বেশি সাধারণ মানুষকে সচেতন করতে পারে যাতে সাধারণ মানুষ প্রতিবন্ধী মানুষের প্রতি আরো বেশি সহানুভূতিশীল এবং সহনশীল হয়?
ডক্টর পারভিন, আপনি এই প্রশ্নটি নিয়ে আলোকপাত করুন।
ধন্যবাদ। আজকে আমাদের বিষয় মানসিক প্রতিবন্ধকতা ও সমাজ ব্যবস্থা। বিষয়টা খুবই মানে বিস্তর, এবং আমাদের যে কলার ফোন করেছেন তার প্রশ্নটা কিছুটা দার্শনিক দিকে চলে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় আজকে আমাদের আলোচনাটা প্রতিবন্ধকতা যেগুলা মেডিকেল কারণে বা যেগুলো আমরা যে অসুখ বিসুখ, যেমন মেন্টাল রিটার্ডেশন, অটিজম, অ্যাসপারগার, এইগুলা নিয়ে আমরা যে প্রতিবন্ধকতাটা পৃথিবীতে দেখছি এবং সেটা কিভাবে আমরা কিছুটা সমাজকে সচেতন এবং প্রতিবন্ধ যারা এই অসুবিধা নিয়ে ভুগছেন পরিবার এবং পেশেন্ট নিজে তাদের জীবনটা কিছুটা স্বাভাবিক করতে পারি, আমার মনে আমরা এটাতেই থাকতে এই এই পরিসরে থাকতে চাই। আমাদের কলার যা বলেছেন পুরনো মূল আমাদের যে দার্শনিক দিকটা, আমার মনে হয় আজকে আলোচনায় আমি মনে হয়
দার্শনিক দিকের থেকেও উনি বলতে চেয়েছিলেন যে সহানুভূতিশীল হওয়া, উদার হতে হবে, ভালোবাসা দেখাতে হবে, এবং প্রযুক্তির ব্যবহার, আধুনিক প্রযুক্তির ব্যবহারটা কিভাবে করা যায় এদের মানসিক উৎকর্ষের জন্য, সেই দিকটা মনে হয় আলোকপাত করলে ভালো হয়।
এখন প্রথম হচ্ছে যে মানুষকে অ্যাওয়ারনেস বাড়াতে হবে, কিভাবে আমরা সবাইকে শেখাবো যে এটা একটা অসুবিধা। হ্যাঁ, ভালোবাসা দিয়ে তো সকল কিছুই জয় করা যায়, কিন্তু ভালোবাসাটা শেখাতে হলে একটা মূল্য, মানুষকে সেই ভালোবাসা বুঝতে হলে তাদের একটা সার্টেন লেভেল অফ এডুকেশন লাগবে আমার মনে হয়, এবং সেইটা একদিনে হবে না, বাসা থেকে শুরু করতে হবে, স্কুল লেভেল থেকে যেতে হবে এবং ডাক্তারের অফিসেও সেটা প্রসার হবে। তো আমি হয়তো মানে প্রশ্নটা খুব ভালো বুঝতে পারছি না বলে আপনি আমাকে আবার একটুখানি বলার চেষ্টা করেন যে আমি মানে যুক্তিবোধটা শেখাতে হবে সবাইকে যে এটা একটা কঠিন জিনিস এবং ওষুধ, থেরাপি সবকিছুর উপরে আছে ভালোবাসাটা, কারণ এদের সঙ্গে যারা সারাক্ষণ থাকছে তাদের তারা এদের সাথে কীভাবে ইন্টারাকশন করছে ওরা তো বুঝতে পারে না, অনেক সময় ওরা বলতেও পারে না ওদের মনের অনুভূতিটা, এজন্য ভালোবাসা মনে হয় সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার ওদেরকে, যে সারাক্ষণ টেক কেয়ার করছে এবং পরিবারের লোকজনদেরকে। ওই জন্য যারা ওদের টেক কেয়ার করবে তাদের প্রথমে ট্রেনিং দরকার, তাদের প্রথমে অ্যাওয়ারনেস দরকার, তাদের প্রথমে শিক্ষা দরকার যে এরা এরা কাদেরকে নিয়ে ডিল করছে, এরা একটা অত্যন্ত ডেলিকেট মানে লোকজনকে নিয়ে ডিল করছে যারা নিজেদের দুঃখ বোধ প্রকাশ করতে পারে না। অতএব আমাদেরকে অনেক জিনিসই বুঝে নিতে হবে যে ওরা কি অসুবিধা হচ্ছে, ওরা কি বলতে চাচ্ছে। এজন্য এটা আমার মনে হয় অনেক শিক্ষার দরকার, যে ওদেরকে নিয়ে ওদেরকে যারা শিক্ষা ওদেরকে ওদের জন্য যারা কাজ করবে তাদের নিজেদের প্রথমে অনেক প্রথমত মোটিভেশন দরকার, দ্বিতীয়ত তাদের জানতে হবে যে তারা কি রোগ নিয়ে কাজ করছে, এই রোগটা ব্যাপারটা কি। এটা না বুঝলে হয়তো অনেক ক্ষেত্রেই দুজনই মিলে ভালো মতো কাজ, এটা এটা একটা টিম ওয়ার্ক, তো টিমটা মানে ভালো কাজ করবে না, কারণ যে কাজ করছে সে বুঝবে না আমার কি করা দরকার, আর যে রেসিপিয়েন্ট বা যে রিসিভার সেও হয়তো সবসময় ভালো সেবা পাবে না।
ডক্টর রৌনক আপনি কিছু বলবেন?
হ্যাঁ, আসলে আমার কিছু বলার আছে। আসলে সবগুলো যে প্রশ্ন করেছেন সবগুলিও ফেলা যায় না, কারণ আমাদের এই যে ভালোবাসার বিষয়টি এসেছে, আমরা কিন্তু যুগ যুগ ধরে পরিবারগতভাবে দেশগতভাবে শিক্ষাগতভাবে এই প্রতিবন্ধী মানুষগুলোকে আলাদা করে ভাবতে শিখেছি, এবং এই বিষয়টির আমূল পরিবর্তন দরকার প্রথমে। এবং যে সবাই আমরা আসলে এক এক রকম, কিন্তু আমরা সবাই সবার জন্য, এই যে আমাদের যে মনের পরিবর্তনটা সার্বিকভাবে আমরা যারা শুধু কাজ করি তারা শুধুই তারাই করব, আমাদের শুধু একা দায়িত্ব যারা কাজ করছে মানুষের সাথে, এই ধরনের পেশাজীবী বা এই ঘরে ধরনের মানুষরা রয়েছে, বিশেষ মানুষরা, শুধু তাদের দায়িত্ব তাদেরই না, এটা সমস্ত দেশের দায়িত্ব, এটা সমাজের দায়িত্ব। এই সামাজিক যে এই পরিবর্তন যদি না আসে, সামাজিক যদি সচেতন না আসে, শুধু সচেতন হলে হবে না, যার যার অবস্থান থেকে যে কাজ করা যায়, আমাদের এই বিশেষ মানুষগুলো যারা যাদের শুধু আমি ডিসএবিলিটি বলবো না, অন্য ধরনের অ্যাবিলিটি যাদের মধ্যে আছে, একটা প্রচুর বড় সামাজিক আন্দোলন দরকার। আমরা মনে করি যে আমাদের দেশে বাংলাদেশে আমাদের অর্থনৈতিক পিছুটান থাকতে পারে, কিন্তু আমার মনে হয় গত 5 বছরে আমরা ব্যাপক পরিবর্তন আনতে পেরেছি। অন্তত মানুষ কিন্তু এখন একটু খেয়াল করে, তারা কিন্তু ছোট করে দেখে না, যেমন ছোট ছোট কিছু জিনিস, যেমন আগের থেকে পরিবর্তনগুলো এসেছে, যে এই বাচ্চা এই মানুষগুলোকে বাসের জন্য আপনার আলাদা সিটের ব্যবস্থা করা হয়েছে, এবং শিক্ষা ক্ষেত্রেও এখনো আমূল পরিবর্তন হয়নি, যদিও সরকার বলেছেন প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের সমান অধিকার ভর্তি হওয়ার। আপনারা জানেন যে বাংলাদেশে এই 2013-তে 2টি আইন পাস হয়েছে, একটি হচ্ছে প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন 2013, আর একটা হচ্ছে যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এন্ড অটিজম, সেটা হচ্ছে ট্রাস্ট আইন পাস হয়েছে। এবং এটা আমরা আশা করি যে আমরা সবাই এটা মিলে খুব তোড়জোড়ে লাগবো, এটা যেন ভালোই এস্টাবলিশ হয়। এবং এই ভালোবাসা তো অবশ্যই দরকার প্রত্যেকটা ক্ষেত্রে, সব মানুষের বেলায় ভালোবাসা আসলে সবচেয়ে বেশি কাজ করে। এবং উনি যেটা বলেছেন যে আধুনিক প্রযুক্তি, আসলে আধুনিক প্রযুক্তি এত উন্নতি, আপনি শুধু এই দৃষ্টি প্রতিবন্ধীদের বেলায় দেখুন না কেন, তারা কত উন্নত, ব্রেইলের মাধ্যমে তারা ইউনিভার্সিটি লেভেল পোস্ট গ্রাজুয়েশন লেভেলে পাচ্ছে, এখন তারা কিন্তু শিক্ষা মানে চাকরির ক্ষেত্রে এসে পড়েছে, তাদের যে চলাচল সব ক্ষেত্রে, এবং দেখেছি যে কোনো চলাচল করা কিছুটা কোনোটাই বাধা না। এবং এই কম্পিউটার টেকনোলজি, হাজার হাজার দৃষ্টিবন্ধী মানুষকে দেখছি যে তারা কম্পিউটারে কতখানি দক্ষ, তারা মোবাইল ইউজ করতে কতখানি দক্ষ। এবং আমরা মনে করি যে এই প্রযুক্তিগুলো যদি আমরা আনতে পারি আমাদের দেশে, সব প্রযুক্তি তো দেশে চলে আসছে, কাজে এই মানুষগুলোর জন্য কেন না।
কিন্তু সেই ক্ষেত্রে কি ব্যবস্থা করা হচ্ছে সেই বিষয়টা কি?
হ্যাঁ, সরকারিভাবে আমাদের কিন্তু ডিজিটাল বাংলাদেশের প্রকল্পের আওতায় অনেক মানে কম্পিউটার ট্রেনিং, যেমন আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষের।
কিন্তু মানসিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কি ধরনের প্রযুক্তির ব্যবহার আপনি দেখতে পাচ্ছেন?
যেমন আমি বিশেষত আমি অটিস্টিক বাচ্চাদের নিয়ে বহু বছর ধরে কাজ করছি, সেখানে যে কম্পিউটার ট্রেনিং, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এদের জন্য অনেক অনেক ভালো, এবং অনেক ভালো কাজ করে অনেক বাচ্চা অনেক মানুষ এই ক্ষেত্রে। এই আধুনিক প্রযুক্তিগুলি যদি যে কোনোটাই হোক না কেন, আমরা কিন্তু এদের মধ্যে কিন্তু এটা উপস্থাপন করতে পারি যে কিভাবে
আমরা এই বিষয়টি নিয়ে একটু যেতে চাই প্রফেসর বাসুর কাছে। প্রফেসর বাসু আপনি আছেন? হ্যালো।
হ্যাঁ আমি আছি।
জি
হ্যালো।
জি, আপনি এই বিষয়টি নিয়ে প্রযুক্তির ব্যবহার মানসিক প্রতিবন্ধীদের জন্য কি ধরনের প্রযুক্তির ব্যবহার চলছে বা করা হচ্ছে সেই বিষয়টি যদি আপনি আদৌ আছে কিনা।
গোড়ার কথা বলিনি, খুব দরকারি যেটা, সেটা হচ্ছে মানসিক প্রতিবন্ধী মোটামুটি 3টে ভাগ আছে। মানে একজন মাইল্ড, মডারেট আর সিভিয়ার। এখন উনি যে কম্পিউটার ট্রেনিং এর কথা বলছেন,